হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধারানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে 2005 সালে সিধা মায়াপুরে ত্রিদিবসীয় ভাগবত কথা প্রসঙ্গে শ্রী শ্রী রাধাতত্ত্ব ও লীলা বিস্তারিত রূপে বর্ণনা করেন শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ।
জয় গোপী জন বল্লব গিরিবর ধারি, জয় গোপী জন বল্লব গিরিবর ধারি, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, গৃহদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
स्वयं विष्णुपाद परमहंस परिव्राज काचार्य अष्टमते श्री भक्तिवेदांत स्वामी श्री प्रभुपाद की जय। भवन मंगल हरिनाम संकीर्तन की समवेत भक्त वृंदा की निताई गौर प्रेमानंदे हरि हरि गो। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सोपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरा श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साधुयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखानुतांश्च वंशाकल्पतरुभश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। मुखम करति वाचलं पंगुलं हैते गिरिं जत्कृपा तमहं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यईश्वरं। नम ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पुत्रकाशम। तो राधाष्टमी उपलक्षे हमें गत दुई दिन थेके श्रीमती राधारणीर कथा आलोचना हच्छे। तो यह सम्पर्क हमारा श्री चैतन्य चरितामृत थेके एक श्लोक पाठ करब। ये श्लोकटी श्रील कृष्णदास कविराज गोस्वामी स्वरूप दामोदर गोस्वामी कटछा थेके उद्धृत करेछेन जखन तिनि श्री चैतन्य महाप्रभुर आबिर कथा बोलते जाच्छेन। तखन देखा जाच्छे जे राधारानी কে যদি ঠিক ভাবে না বোঝা যাবে তাহলে চৈতন্য মহাপ্রভুকে ঠিক ভাবে জানা যাবে না। তাই উনাকে প্রসঙ্গক্রমে শ্রীমতী রাধারণীর তত্ত্ব বর্ণনা করতে হয়েছে। তো সেই রাধারণী তত্ত্বটি কি, যে কথা ভগবান কৃষ্ণ বলছেন ভগবত গীতায় যে জোমাং ব্যক্তি তত্ত্বতঃ, তাকে তত্ত্বতঃ জানতে হবে। তো ভগবানের তত্ত্ব বা শ্রীমতী রাধারানী যে ভগবান থেকে অভিন্ন, কৃষ্ণ যেরকম ব্রহ্মস্বরূপ শ্রীমতী রাধারণী সেরকম ব্রহ্মস্বরূপ, তাহলে ব্রহ্মস্বরূপ সমস্ত যাবতীয় বস্তুকে তার তত্ত্বস্বরূপ জানতে হবে। তো সাধারণ মানুষ রাধাকৃষ্ণ চরিত্র শ্রবণ করে থাকেন, তার মধ্যে যারা শুদ্ধ ভক্ত আছেন তারা তত্ত্বত রাধারানীকে বুঝতে পেরেছেন এবং তার শরণাগত হয়, তার উপাসনার মাধ্যমে কৃষ্ণপ্রেম লাভ করছে। কিন্তু অনেক লোক আছে, তারা তত্ত্বত রাধারানীকে জানে না, কিন্তু পূর্ব সংস্কারবশত তারা রাধা কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রেম রয়েছে। তো অনেক লোক আছে, তাদের পূর্ব সংস্কারের অভাবের দরুন তারা রাধা কৃষ্ণের প্রতি প্রেম ভাব পোষণ করতে পারে না, বরঞ্চ রাধা কৃষ্ণের সম্পর্কের প্রতি বিভিন্ন প্রকার বিদ্রুপ করে থাকে। তো অবশ্যই রাধা কৃষ্ণের এই মহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ লীলা সাধারণ ব্যক্তির যে বোধগম্য হবে না, এটা কোনো একটা আশ্চর্যের বিষয় নয়। রাধাকৃষ্ণের চরিত্র, রাধারানীর চরিত্র, কৃষ্ণ সঙ্গে গোপীদের লীলা যেভাবে বর্ণনা করা হয়েছে, অবশ্যই সে সমস্ত লীলা বর্ণনা মূঢ় ব্যক্তির পক্ষে সম্পূর্ণরূপে বোধগম্য হবে না, একটুও বোধগম্য হবে না। সাধারণ ব্যক্তিকে অসাধারণ ব্যক্তিরা বুঝতে পারবে না, সাধারণ মূঢ় ব্যক্তি দূরে থাকুক, যারা পণ্ডিত জ্ঞানী যোগী তারাও বুঝতে পারবে না। পণ্ডিত জ্ঞানী যোগীর কথা দূরে থাকুক, যারা ভগবানের ভক্ত, যে বিভিন্ন প্রকারের ভক্ত রয়েছেন, সমস্ত ভক্তরাও এই তত্ত্ব বুঝতে পারবে না। সেজন্য বলা হচ্ছে এই রাধারণী তত্ত্ব হচ্ছে গোপ্য, বেদ গোপ্য। বেদের মাধ্যমে যে পরম ব্রহ্মকে বোঝা যায়, পরতত্ত্ব বস্তুকে উপলব্ধি করা যায়, সে বেদ পর্যন্ত যার মহিমাকে প্রকাশ করতে অসমর্থ, তাহলে বেদগোপ্য তত্ত্ব, রাধারানী তত্ত্বটি হচ্ছে বেদগোপ্য তত্ত্ব। সুষ্ঠুভাবে বেদে যেভাবে সুস্পষ্টভাবে কর্মের বর্ণনা, জ্ঞানের বর্ণনা করা হয়েছে, কিন্তু ভক্তির বর্ণনা বেদে ততটা দেওয়া হয় না। ঠিক সেভাবে শ্রীমতী রাধারানী যার এক বৃত্তি হচ্ছে ভক্তি, ঠিক তার তত্ত্ব কীভাবে বেদে বর্ণনা করা যাবে? ভক্তি হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা বৃত্তি, তো তার সম্পর্কে যখন বেদে বর্ণনা নেই, তাহলে রাধারানীর সঙ্গে রাধারানী সম্পর্কে বেদ কী বর্ণনা করতে পারে? যে রাধা তত্ত্ব অত্যন্ত অত্যন্ত গূঢ় রহস্যময়, তাই রাধারানীর কথা জগতে সবাই জানত না। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এমনকি বৈষ্ণব জগতেও রাধারানীর কথা ততটা প্রচলিত ছিল না। তো শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বের কথা দূরে থাকুক, এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে এই রাধা সম্পর্কে লোকের ততটা অবগত নন। দক্ষিণ ভারতে এখন যদি যাবেন, তাহলে দেখবেন সেখানে দোকানে বাজারে সব যা কৃষ্ণের মূর্তি আছে, সবাই কৃষ্ণের পূজা করে, কিন্তু কৃষ্ণের কাছে রাধারানী কোথায় থাকে না। যদিও কোনো কোনো জায়গায় রাখে, তো কৃষ্ণের সঙ্গে সত্যভামা রুক্মিকে রাখবে তার শক্তি রূপে, কিন্তু রাধারানী সম্পর্কে কেউ জানে না। কিন্তু আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায়, শ্রীল প্রভুপাদের কৃপায়, তো সারা বিশ্বজুড়ে মানুষ এই রাধারানী সম্পর্কে জানতে পারছে এবং রাধা কৃষ্ণর ভজনা করছে। তো এই রাধা তত্ত্ব জগতে প্রকাশ বেদ বেদান্ত করতে পারে না, তার মহিমা অত শ্রেষ্ঠ যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তাকে আবির্ভূত হতে হয়েছে এই রাধারানীর মহিমাকে প্রচার করবার জন্য। তাই আমাদের আচার্যরা বলছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত। যদি গৌরাঙ্গ মহাপুর আসতেন না, যদি গৌরাঙ্গ ন হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, কি করে আমি শরীর ধারণ করতাম। তো রাধার মহিমা প্রেম রসসীমা, তো রাধার শ্রেষ্ঠতা কি, তার মহিমাটি কি, না প্রেম রসসীমা। শ্রুতিতে যাকে রস বৈশ বলে বর্ণনা করা আছে, সেই ব্রহ্ম পরম ব্রহ্মর স্বরূপটি বর্ণনা করা আছে রস বৈশ, তিনি রস স্বরূপ। রস বৈশ রস এম লব্ধ আনন্দী ভবতী, তো যেই রসকে লাভ না করলে, যেই পরম ব্রহ্মকে লাভ না করলে জীব আনন্দ পায় না, অর্থাৎ সেই পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়াই জীব আনন্দের কারণ হয়, আনন্দ লাভের কারণ হয়। সেই যে আনন্দ স্বরূপ ব্রহ্ম, আনন্দং ব্রহ্ম, এই সমস্ত শ্রুতিতে বর্ণনা করা আছে। পরম ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ এবং তিনি হচ্ছে রসস্বরূপ। তো সেই জন্য এই সমস্ত প্রেম রস সীমা, এই প্রেম শব্দটি রস শব্দটি এই সাধারণ জগতের কথা নয়, এই সমস্ত বেদ বেদান্তের সার তত্ত্ব। যদিও আমরা বলছি যে এই বেদে এই কথা বর্ণনা নাই, তা মানে এটা বেদ বহির্ভূত কথা নয়, রাধারণীর তত্ত্ব বেদে বর্ণনা নাই মানে এটা বেদ বহির্ভূত কথা নয়, এটা বেদের মধ্যে রয়েছে কিন্তু বেদের সার তত্ত্ব কথা এখানে বলা আছে। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, সর্বশেষ অহং হৃদয় সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞানং অপহনং চ না সর্বশ্চ বেদের অহমবেদ্য বেদান্ত কৃত বেদবিদ এবচ অহং। বেদের সার স্বরূপ জ্ঞানতব্য বিষয় হচ্ছে আমি। সেই বেদের সার কথাটি হচ্ছে তিনি হচ্ছেন রস, রস রসবৈষ আনন্দং ব্রহ্ম। তাই শ্রীমতী রাধারানী কথা যে বেদে বর্ণিত আছে কিন্তু বহুত গোপ্য গুপ্তভাবে বর্ণনা করা হয়েছে, যেভাবে ভক্তির কথা শ্রুতিতে বহু গুপ্তভাবে বর্ণনা করা হয়েছে, শ্রীমতী রাধারানীর কথাও বহু গুপ্তভাবে বর্ণনা করা হয়েছে। তাই এখানে বলা হচ্ছে সে প্রেম রস সীমা তার শেষ, প্রেম রসের যে শেষ কথা যে শ্রীমতী রাধারানী সে কথা কি হয়েছে না এখানে বর্ণনা করা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু সে প্রচার করেছেন। তো শ্রীমতী রাধারানী কথা এই জগতে বেশি প্রচারিত নেই, বিশেষ করে সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবতম রাধার কথা বর্ণনা নেই। তো অনেক যুক্তি করে যে শ্রীমতী রাধারানীর কথা যে শাস্ত্র সর্বশ্রেষ্ঠ শিক্ষারূপে কৃষ্ণ লীলার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছেন, সেই শাস্ত্র রাধারানীর কথা বর্ণনা নেই। কিন্তু সেই শাস্ত্রের রাধারানীর কথা কেন বর্ণনা নেই সে কথা, তো যখন শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমদ ভাগবত কথা পরিবেশন করছেন প্রথম স্কন্দ থেকে ক্রমান্বয়ে এই জগতের সৃষ্টি উপসৃষ্টি গ্রহ নক্ষত্র সংস্থান ভক্তদের পোষণ এবং প্রলয়ে মন্বন্তর বিভিন্ন কথা বলতে বলতে গিয়ে কৃষ্ণের সে অবতরণ যাচ্ছেন, তখন সমস্ত গোপীরা এসে শ্রীল শুকদেব গোস্বামীর হৃদয়ে প্রকাশিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। তো আবির্ভূত হয়ে তখন শুকদেব গোস্বামী প্রার্থনা করছেন যে তুমি আমাদের এই রহলীলা এই গুপ্ত লীলা কৃষ্ণের সঙ্গে এই সমস্ত লীলা এখানে বর্ণনা করো না। কেন বর্ণনা করো না? না এখানে যারা উপস্থিত আছে তারা সবাই একথা শোনার যোগ্য নয়, এখানে কর্মীরা আছে, এখানে যোগীরা আছে, এখানে জ্ঞানীরা আছে, এখানে দেবতারা আছেন। কেন যখন পরীক্ষিত মহারাজ প্রয়োগ বেশন করছেন তখন সমস্ত ব্রহ্মাণ্ডের এই সমস্ত মুখ্য লোকেরা এসে উপস্থিত হয়েছিলেন। তো তাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর লোক ছিল, কর্মী জ্ঞানী যোগী এসব ছিল, তাই তারা এই সমস্ত গুপ্ত লীলা রহস্যময় লীলা সবাইয়ের কাছে বর্ণনা করতে চাননি। কিন্তু পরীক্ষিত মহারাজের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হয় শুকদেব গোস্বামী, যখন দৃঢ় নিশ্চিত যে আমি অবশ্যই অবশ্যই ভগবানের এই সমস্ত শ্রেষ্ঠ লীলা অবশ্যই পরীক্ষিতের কল্যাণের জন্য বর্ণনা করব, তখন সমস্ত গোপীরা পরীক্ষিত মহারাজ কাছে অনুরোধ করেছেন এই তুমি এই সমস্ত লীলা একান্ত বর্ণনা করতেও চাও তাহলে অন্ততপক্ষে আমাদের নাম তুমি প্রকাশ করো না, কিন্তু এখানে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত আছেন, তো আমাদের নাম করে তুমি এই সমস্ত লীলা বর্ণনা করা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার হবে, তাই তুমি এই সমস্ত কথা বর্ণনা করবার সময় আমার নাম বর্ণনা করো না। তাই পরীক্ষিত মহারাজ তিনি চেষ্টা করেছেন খুব গভীরভাবে যে কিভাবে আমি কোনো গোপীর নাম প্রকাশ করব না। আর এ কথাও বর্ণনা করা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ কোনো গোপীর নাম প্রকাশ করতে চাননি, বিশেষ করে রাধারানীর নাম প্রকাশ করতে চাননি, কেন রাধারানীর নাম যদি তিনি মুখ্য উচ্চারণ করতেন তাহলে তার মতন শুদ্ধ ভক্ত অত প্রেমে ভগবত প্রেমে উচ্ছ্বসিত হতো, উদ্বেলিত আনন্দিত হতো, তার পক্ষে আর ভাগবত কথা পরিবেশন করা সম্ভব হতো না, তার মনের মধ্যে অষ্টসাত্বিক বিকার ভাব তখন যদি প্রকাশিত হতো তো তার জন্য এই ভাগবত কথা পরিবেশন একটি বিড়ম্বনা সৃষ্টি হতো। তো এই কথা মনে রেখে তা শুকদেব গোস্বামী কোনো প্রকারের কোনো গোপীর কথা সেখানে বর্ণনা করতে চাননি। তো যদিও তিনি কোনো গোপীর কথা সেখানে বর্ণনা করতে চাননি, তবুও একটি সময় কি হয়েছে না, তার মুখ থেকে পরোক্ষভাবে এই রাধারণীর নামটি উচ্চারিত হয়েছে। তাই ভাগবতে বর্ণনা করা হচ্ছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই শারদীয় রাস পূর্ণিমা দিন সেই বংশীবটের নিচে থেকে তার বংশীধ্বনি করেছেন, তখন সমস্ত ব্রজগোপিকার আকৃষ্ট হয়েছেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের বংশী, মুরলী, বেণু বিভিন্ন বংশীধ্বনি আছে। তো এক একটা বিশেষ বংশী তিনি বাজে থাকেন বিশেষ গোষ্ঠীর ভক্তকে আকর্ষণ করার জন্য। তার বিশেষ বংশী আছে যে কি মা যশোদাই শুনতে পারবে, মাতৃস্থানীয় সমস্ত গোপীরা শুনতে পারবে, সবাই শুনতে পারবে না। আরেকটি বংশী আছে তার বন্ধুরাই শুনতে পারবে, সবাই শুনতে পারবে না। আরেকটি বংশী আছে সেই সমস্ত কান্তাভাবের যারা গোপী তারাই শুনতে পারবে। তাই যখন সেই শারদ পূর্ণিমা রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছেন, তো সমস্ত ব্রজগোপিকারা তারা কি করছে, সেই রাত্রিতে, গভীর রাত্রিতে কোনো গোপী হয়তো কাপড় পরছে, কেউ হয়তো তার স্বামীকে খাওয়াচ্ছে, কেউ হয়তো তার বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছে, কেউ হয়তো তার শ্বশুর শাশুড়িদের সেবা করছে, কেউ হয়তো চুলার উপরে তার দুগ্ধকে গরম করাচ্ছে। এরকম যে যে অবস্থায় ছিল ভগবান শ্রীকৃষ্ণ সে বংশীধ্বনি শ্রবণ করে সব পরিত্যাগ করে তারা দৌড়াচ্ছে। কেউ কাজল লাগাচ্ছে তো একটা চোখে কাজল লাগিয়েছে, আরেকটা চোখ কাজল লাগায় না। কেউ ব্লাউজ পরছিল তো ব্লাউজ হাফ পড়েছে আর হাফ খোলা আছে, দৌড়াচ্ছে। এরকম তাদের কথা বর্ণনা করা হচ্ছে। কেউ একটা কুণ্ডল লাগেছে তো আরেকটা কুণ্ডল তার কানে নেই। যে যে অবস্থা ছিল সবাই দৌড়াচ্ছেন কোথায়, সেই ভগবান কৃষ্ণের দিকে। তখন গভীর অন্ধকার রাতের দিকে পৌঁছেছেন, তো কৃষ্ণ বলছেন, আরে তোমার গভীর অন্ধকার এখানে কি করছো, বাড়ি ফিরে যাও, ফিরে যাও, এখানে বহু হিংস্র বন্য পশুরা রয়েছেন, তারা তোমাদের ক্ষতি করবে, তোমাদের অনুপস্থিতিতে তোমার বাড়ির লোকেরা তোমাকে খোঁজে, তারা খুব অস্বস্তিতে আছে, তোমরা এক্ষুনি ফিরে যাও। তো সমস্ত ব্রজগোপিকারা তখন তাদের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণ তাদেরকে বলছে, ও তোমরা এই সুন্দর শারদীয় পূর্ণিমার জ্যোৎস্না বিধৌত রজনীতে এই অরণ্যের শোভা দর্শন করতে এসেছ, তাহলে তোমাদের তো অরণ্য এসে অরণ্যের শোভা দর্শন হয়ে গেছে, তো এবার তোমরা ঘরে ফিরে যাও। তো সমস্ত ব্রজরমণীরা তারা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। তখন আবার বলছো, ও তোমরা আমার দর্শন করতে এসেছ, তো আমার তো দর্শন হলো, এবার ফিরে যাও। তখন ব্রজরমণীদের খুব চিন্তা যে আমরা সব কিছু পরিত্যাগ করে এসেছি আর এরকম কটুক্তি করে কৃষ্ণ আমাদেরকে কি করছে, বঞ্চনা করছেন। তো পরিশেষে ব্রজরমণীদের অনুরোধ রক্ষা করে ভগবান কৃষ্ণ কি করছেন, শতকোটি গোপীদের সঙ্গে নিয়ে রাসলীলা করছেন। তো রাসলীলায় খুব আনন্দ। তো জগতে যত আনন্দ রয়েছে, এই জড় জগতের কথা বাদ দাও, জড় জগতে কোনো আনন্দই নেই, চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যত লীলা রয়েছে সব থেকে বেশি আনন্দ স্ফুরিত হয় জীবের হৃদয়ে যখন সে ভগবান সঙ্গে রাসলীলায় যোগদান করে। তো সেই রাসলীলায় শতকোটি গোপী, প্রতিটি গোপীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার স্বয়ং রূপে প্রকাশ করেছেন। তো স্বয়ং রূপ প্রকাশ করে, তিনি স্বয়ং রূপ দুই প্রকারের আছে, একটি স্বয়ং রূপ আর একটি স্বয়ং প্রকাশ। তো স্বয়ং প্রকারের দুই প্রকারের আছে, একটা হচ্ছে কি প্রাভব, একটা হচ্ছে বৈভব। এই প্রাভব শক্তিতে, প্রাভব রূপে তিনি প্রতিটি গোপীর সঙ্গে তিনি নিজে ঠিক কৃষ্ণ রূপে প্রকাশ করে লীলা করছেন। তো প্রতিটি গোপী কৃষ্ণকে সঙ্গে পেয়ে খুব গর্বিত হয়েছেন, খুব আনন্দ লাভ করেছেন, ও কৃষ্ণ আমাকে অত ভালোবাসেন যে আমার সঙ্গে যেন কৃষ্ণ আছে। তো এটা মনে করে তারা যখন গর্ব মত হয়েছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ সেই শতকোটি গোপীকে পরিত্যাগ করে সেই রাসলীলা স্থান থেকে অন্তর্হিত হয়ে থাকেন। তো অন্তরিত হওয়ার পর সমস্ত গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুলিত হন এবং কৃষ্ণ অন্বেষণে তারা সারা জঙ্গল সারা রাত্র ঘুরতে থাকেন। তারা সমস্ত গোপীরা কৃষ্ণ বিরহে ব্যাকুলিত হয় প্রতিটি বৃক্ষের কাছে যাচ্ছে, হে বৃক্ষ, তুমি কি আমার কৃষ্ণকে দর্শন করেছ? কৃষ্ণ কোন দিকে গিয়েছেন? তখন বৃক্ষরা কিছু বলে না, চুপচাপ আছেন। তখন গোপীরা বলছে, ও এই বৃক্ষরা তো পুরুষ, তারা আমাদের হৃদয়ের ব্যথা বুঝে না, তাহলে চলো আমরা লতাদের কাছে যাই, লতারা আমাদের হৃদয় বুঝবে, তারা যেহেতু নারী। লতাদের কাছে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি আমাদের কৃষ্ণকে দেখেছ? এই পাশ দিয়ে কি কৃষ্ণ চলে গেছে? চলে যাওয়ার সময় সে কি তোমাদের শরীর স্পর্শ করেছে, তোমাদেরকে রোমাঞ্চ প্রদান করেছে? লতারাও কিছু বলে না। তখন গোপিকারা বলে, ও এরা খুব অহংকারী হয়ে গেছে, এরা নিশ্চয়ই কৃষ্ণের স্পর্শ পেয়ে নিজেকে খুব অহংকারী মনে করছে, তাই আমাদেরকে কৃষ্ণের অন্বেষণ সম্পর্কে কিছু সন্ধান দিতে চাইছে না। তো এইভাবে ব্রজগোপিকারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তারা বিভিন্ন প্রকারের বৃক্ষ লতা গুল্ম এবং পশু পাখিদেরকে জিজ্ঞাসা করতে করতে তারা কৃষ্ণের অন্বেষণ করছে এবং কৃষ্ণের বিভিন্ন লীলার অনুকরণ করছে, কৃষ্ণের কথা স্মরণ করছে এবং গীত আকারে সেগুলি গান করছে। তো এরকম কৃষ্ণকে অনুসন্ধান করতে করতে তো কৃষ্ণের পদচিহ্ন দেখতে পেয়েছে। তো কৃষ্ণের পদচিহ্ন দেখে তারা যখন কৃষ্ণকে অন্বেষণ করছে, তো হঠাৎ এক জায়গায় তারা দেখতে পেয়েছে কৃষ্ণের পদচিহ্নের কাছে আর একটি ছোট ছোট পা রয়েছে, চরণ চিহ্ন দেখতে পারছে। তো সমস্ত গোপীরা তখন মনে মনে চিন্তা করছে, আরে এ কৃষ্ণের সঙ্গে আরেকটি গোপী কে আছে? তখন তারা কি বলছে, তখন তারা নিজের মধ্যে এই আলোচনা করছে। দশম স্কন্ধ 30 অধ্যায় 28 নম্বর শ্লোকে সমস্ত গোপীরা বলছেন যে, অনয়া রাধিতানুনং ভগবান হরিশ্বর যদ না বিহায় গোবিন্দ প্রীতজম অনয়দ্রহ। অনয়া আরাধিত নূনম, তো বলছে অনয়া আরাধিত নূনম, এই একটি গোপীর দ্বারা আরাধিত, অবশ্যই আরাধিত হয়েছেন, বিশেষ রূপে আরাধিত হয়েছেন। নূনং মানে অবশ্যই বিশেষ রূপে আরাধিত হয়েছেন, কে না সেই ভগবান হরি আর ঈশ্বর, যে হরি সবাইর মনকে হরণ করতে পারেন, যে ভগবান সব কিছু লীলা বিলাস করতে পারেন, এবং সেই ঈশ্বর পরমেশ্বর তিনি কি করেছেন, অবশ্যই এই গোপীর দ্বারা বিশেষভাবে আরাধিত হয়েছেন। অনয়া আরাধিত নূনম, আরাধিত হয়েছেন, যত ন বিহায়, যার ফলে, যত যার ফলে, ন বিহায়, ন মানে আমাদেরকে পরিত্যাগ করে, যত ন বিহায় গোবিন্দ প্রীতজম অনয়দ্রহ, প্রীত অত্যন্ত প্রীতিবশত তিনি কি করেছেন, যং অনয়তরহ, যাকে একটি রহস্থান অর্থাৎ একটি নির্জন স্থানে নিয়ে গেছেন, একান্ত হবে একমাত্র তার কাছ থেকেই সেবা গ্রহণ করার জন্য। তো এই শ্লোকের মাধ্যমে যদিও শুকদেব গোস্বামী চাননি কোনো গোপীর নাম বর্ণনা করবে না, কিন্তু শ্রীমতী রাধারণীর ভাবে ব্যাকুলিত হয় শ্রীল শুকদেব গোস্বামী, তার মুখ থেকে এখানে পরোক্ষভাবে বেরিয়ে এসছে কি, অনয়া রাধিত নূনম, আরাধিত। এই আরাধনা শব্দের মাধ্যমে তিনি শ্রীমতী রাধারণীর কথা বর্ণনা করেছেন। রাধা ইতি রাধিতি, রাধিত নূনম, অবশ্যই রাধারানী, এই রাধারানী অবশ্যই, রাধারানীকে ভগবান নিয়ে, গোবিন্দ নিয়ে তিনি চলে গেছেন। তো যখন এই রাধারানীর চরণ চিহ্ন সমস্ত গোপীরা দর্শন করছে, সেখানে তো স্বপক্ষীয় গোপী আছে, বিপক্ষ গোপী আছে, তটস্থা গোপী আছে, বিভিন্ন প্রকারের গোপীরা রয়েছেন। তো ললিতা বিশাখা ইত্যাদি গোপী সকল যখন এই চরণ চিহ্ন দর্শন করেছে, তখন তারা বুঝতে পেরেছে, চরণ চিহ্ন, তারা রাধারানীর চরণ চিহ্ন জানে, তারা বুঝতে পেরেছে অবশ্যই কৃষ্ণ রাধারানীকে নিয়ে সঙ্গে চলে গেছেন। কিন্তু অন্য গোপীরা তারা কেউ বুঝতে পারে না, তারা বলছে কে, কে এই গোপী অত ভাগ্যবতী যে একান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের এইরকম আরাধনা করেছে, যে তার প্রতি প্রসন্ন হয় ভগবান তাকে একান্ত একটি জায়গায় নিয়ে গেছেন তার কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য। তো এইভাবে শ্রীমদ ভাগবতম পর্যন্ত শ্রীমতী রাধারণীর কথা বর্ণনা করা হয়েছে। বেদ বেদান্ত শ্রুতি উপনিষদ পুরাণে বিভিন্ন জায়গায় যে রাধারানীর কথা বর্ণনা করা হয় না তা নয়, তার নাম কথা বর্ণনা করা হয়েছে। এগুলি চৈতন্য মহাপ্রভু আবির্ভূত, আবির্ভাব হওয়ার হাজার হাজার বছর পূর্বে এই সমস্ত লীলা বর্ণনা করা হয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রুতিতেও বর্ণনা করা হয়েছে, কিন্তু বর্ণনা করা থাকলেও লোকেরা বুঝতে পারে না, শাস্ত্রে থাকলেও লোক জানতে পারবে না। কিন্তু এগুলো শাস্ত্র থাকলেও লোকের হৃদয়ে প্রকাশিত হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যখন গৌরাঙ্গ মহাপ্রভুপে এসেছেন তখন কি করেছেন, এই রাধারণীর তত্ত্ব ভক্তদের হৃদয়ে আবির্ভূত করিয়েছেন। গ্রন্থ অধ্যয়ন করেও, শাস্ত্র অধ্যয়ন করেও, বেদ বেদান্ত উপনিষদ পুরাণ অধ্যয়ন করেও লোকেরা রাধারণীর তত্ত্বকে কেউ ধরতে পারত না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসে এই শাস্ত্র ভিত্তিতে এই রাধা তত্ত্ব প্রকাশ করেছেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি স্বরূপ দামোদর গোস্বামীর কর্তা থেকে একটি সুন্দর শ্লোক উদ্ধৃত করে এই রাধারণীর তত্ত্ব প্রকাশ করবেন। তো এই রাধারণীর কথা যে স্বরূপ দামোদর লিখেছেন, তো অনেক লোক বা আমরা স্বরূপ দামোদরের কথা শুনব কেন, যারা গৌড়ীয় গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগামী তারা না স্বরূপ দামোদর কথা শুনবে, তো সমস্ত সম্প্রদায়ের বৈষ্ণবের না শুনতে পারে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করেছেন না, স্বরূপ দামোদর গোস্বামী যে শ্লোকটি দিয়েছেন, যে শ্লোকের মাধ্যমে এ রাধারণীর তত্ত্বকে প্রকাশ করেছেন, তার বাংলা পয়ের অনুবাদ দিয়ে এবং বিভিন্ন শাস্ত্র থেকে শ্লোক উদ্ধৃত করে তিনি সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন যে স্বরূপ দামোদর গোস্বামী রাধারণী সম্পর্কে শ্লোকের মাধ্যমে যা বলতে গিয়েছেন এটি অবশ্যই সত্য। তো সেই শ্লোকটি আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। এখানে ব্ল্যাকবোর্ডে সেই শ্লোকটি লেখা হয়েছে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হাদিনি শক্তিরস্মাত্, একাত্মনা বাপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ, চৈতন্য অক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চৈকম আপ্তম, রাধা ভাব দ্যুতি শুভলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হাদিনি শক্তিরস্মাত্, একাত্মনা বাপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ, চৈতন্য অক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চৈকম আপ্তম, রাধা ভাব দ্যুতি শুভলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হাদিনি শক্তিরস্মাত্, একাত্মনা বাপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ, চৈতন্য অক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চৈকম আপ্তম, রাধা ভাব দ্যুতি শুভলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। ভালো করে মন দিয়ে শুনতে হবে। রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের, রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের হাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা, কিন্তু একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব এবং অঙ্গকান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণাম নিবেদন করি। তো এই শ্লোকটি শ্রীলরূপ শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর কর্তা থেকে উদ্ধৃত হয়েছে। তো এই শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে প্রথম চৈতন্য চৈতন্যমৃতের প্রথম ষোলোটি শ্লোক বর্ণনা করেছেন, তার পঞ্চম শ্লোক হচ্ছে এই শ্লোক রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি। তো এখানে বলা আছে কি, যে রাধা, এই রাধারানী কে? রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণ প্রণয় অর্থাৎ কৃষ্ণ প্রেমের বিকার। বিকৃতি মানে বিকার, এমনি আমরা জানি বিকৃতি মানে একটা বিকৃত, কিন্তু এখানে বিকৃতি মানে বিকার। তো বিকার মানে কিরকম বুঝব, যেরকম দুগ্ধকে জাল জাল দিয়ে আমরা ক্ষীর তৈরি করি, দুগ্ধের বিকার বা পরিণতি তাকে বলে ক্ষীর। বিকার মানে পরিণতি, দুগ্ধ থেকে দই করা হয়, দই থেকে মাখন হয়, মাখন থেকে ঘি হয়, দুধের চরম পরিণতি হচ্ছে ঘি। ঠিক সেই রকম এই রাধারানীকে না কৃষ্ণের চরম, কৃষ্ণ প্রেমের চরম পরিণতি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তির অসমাত। কিভাবে তিনি হ্লাদিনী শক্তি, তাই তিনি হচ্ছেন হ্লাদিনী শক্তি, একথা বর্ণনা করবেন। এই প্রতিটি শব্দ পয়ারানুবাদ দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করবেন। এক আত্মা আপি, তার এক আত্মা রাধা কৃষ্ণ অভিন্ন, ভুবি পুরা মানে গোলকে কোন পুরাকাল থেকে অনাদিকাল থেকে তারা এক আত্মা ছিল। তো এক আত্মা থাকলেও দেহ ভেদম গতৌতৌ, তারা দুটি দেহ ধারণ করেছে। আমরা জানি গোলকে কিভাবে রাধারানীর আবির্ভাব হয়, তো সে কথা পুরাণে বর্ণনা করা আছে যে গোলকে রাসমণ্ডলে শতশৃঙ্গ পর্বতের উপরে ভগবান শ্রীকৃষ্ণ একাকী সেখানে বসিয়াছেন। একদিন তার হঠাৎ আনন্দ উপভোগের বাসনা জাগে, তো একা একা তো রমণ করা হয় না, একা একা আনন্দ লাভ করা হয় না, এতু প্রেম হচ্ছে ভগবানের আনন্দের মূল বিষয় বা ভগবান হচ্ছেন প্রেমের বিষয়, সেই প্রেমে হচ্ছে আদান প্রদানের বিষয়, আদান প্রদান ছাড়া প্রেম আস্বাদন করা যায় না। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলকের রাসমণ্ডলে বসিয়াছেন, তো যখন হঠাৎ তার ইচ্ছা হচ্ছে আনন্দ উপভোগ করার জন্য, তখন তার বাম অঙ্গ স্ফুরিত হয়েছে, আর তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন। এই জন্য তার নাম হচ্ছে রাধা, রাধা মানে যে রাসমণ্ডলে আবির্ভূত হয়েছেন, আর আবির্ভূত হয়ে ধাবিত হয়েছেন, ধাবিত মানে দৌড়ছেন। কি জন্য দৌড়াচ্ছেন, না একটি ফুল তুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। তো যেন তার নাম হচ্ছে রাধা, যে রাসমণ্ডলে আবির্ভূত হয় ধাবিত হয়েছিল, ফুল চয়ন পুষ্প চয়ন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করার জন্য। আর রাধারানীর নামের আরেকটি কারণ হচ্ছে অনুরাধা নক্ষত্রে তিনি জন্ম হয়েছিলেন, তার নাম হচ্ছে রাধা, যেহেতু অনুরাধা নক্ষত্রে তিনি জন্মলাভ করেছিলেন। আরেকটি তার নামে রাধার নামের উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে যে আরাধনা, যে আরাধনায় খুব পটু, খুব দক্ষ, কৃষ্ণ আরাধনায় দক্ষ, তার নাম হচ্ছে রাধা। তো এখানে বলা আছে দেহ ভেদম গতৌত, কোন অনাদিকাল থেকে ওই কৃষ্ণ তার শরীর থেকে রাধারানী আবির্ভূত হয়েছেন, দুটি দেহ ধারণ করেছে, কিন্তু এক আত্মা, তিনি এক আত্মা হলেও কোন পুরাকাল থেকে এই গোলকে দুটি দেহ ধারণ করেছেন। তো এখন কি হয়েছে না, চৈতন্যাখ্যা প্রকট মধ্যনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম, চৈতন্য রূপে সেই রাধা কৃষ্ণ দুইজন তিনি ঐক্যত্ব প্রাপ্ত হয়েছে। তো এই কথার বর্ণনা করতে গিয়ে প্রথম দুই লাইনে যে রাধারানীর তত্ত্ব বর্ণনা করা হচ্ছে, যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি। তো রস আস্বাদন করবার জন্য এই রাধা কৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন। এইভাবে তারা কি করছে না, পরস্পরের প্রেমের রস আস্বাদন করছে। তো প্রভুপাদ তা তাৎপর্য বর্ণনা করছেন যে দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। যারা জড়বাদী তারা রাধা কৃষ্ণ তত্ত্ব কিছুই জানে না, জড়বাদের দূরে থাকুক, যারা আধ্যাত্মিকবাদী তাদের কাছে রাধা কৃষ্ণ তত্ত্ব সম্পূর্ণরূপে প্রকাশিত নয়। তো শিল স্বরূপ দামোদর গোস্বামী কটছা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরুক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সার মর্ম, কৃষ্ণ এবং রাধারানীর তত্ত্বের সার মর্ম এই শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে। তো শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বর রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। জড়বাদীদের দূরের কথা, সাধারণ পারমার্থিকারও এটা বুঝতে পারবে না। এই রাধাকৃষ্ণের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এই পারমার্থিক উপলব্ধি মানে কি? এই রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে হলে স্বয়ং রাধারানী কৃষ্ণই বুঝাতে পারে, আর কেউ আমাদেরকে বুঝাতে পারবে না। তাদের কৃপা ছাড়া এই তত্ত্ব কখনোই হৃদয়ে প্রকাশিত হবে না। তো কিভাবে এক ভগবান দুই রূপে তারা আনন্দ উপভোগ করছেন? এক ভগবান দুই রূপে মানে কৃষ্ণ ভগবান, রাধারানীও ভগবান। এই দুই এক ভগবান দুটো রূপই ধারণ করেছেন, করে তারা আনন্দ উপভোগ করছে। তো কৃষ্ণ হচ্ছেন কি তত্ত্ব? তিনি হচ্ছেন শক্তিমান তত্ত্ব। কৃষ্ণ শক্তিমান তত্ত্ব, আর শ্রীমতী রাধারানী হচ্ছে অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। তো বেদান্ত সিদ্ধান্ত অনুসারে শক্তি আর শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই, তো এরা অভিন্ন। আগুন থেকে কখন তার তাপকে পৃথক করা যায় না, তেমনই শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। তো জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে পরা প্রকৃতির সব কিছুই অচিন্ত। এই জড়া প্রকৃতি পরা প্রকৃতিরই পার্থক্য। জড়া প্রকৃতি আপেক্ষিক, কিন্তু পরা প্রকৃতি স্বয়ং সম্পূর্ণ, তাকে কেউ চিন্তার বাহিরে, সে অচিন্ত। তাই জড়া প্রকৃতির চিন্তাধারার পরিপ্রেক্ষিতে শক্তি ও শক্তিমান তত্ত্বের অভেদত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমে কেবল অপ্রাকৃত জগতের গূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা যাবে। তো এই রাধারানী রাধাকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে হলে চৈতন্য মহাপ্রভুর অনুগত হতে হবে। যারা চৈতন্য মহাপ্রভু অনুগত না হয় কৃষ্ণ ভজনা করবে, তাদের হৃদয়ে এই তত্ত্ব প্রকাশিত হবে না, এই গূঢ় রহস্যময় তত্ত্ব তাদের মধ্যে প্রকাশিত হবে না। যতক্ষণ চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তাদের উপলব্ধি না হচ্ছে। তো প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। মহাভাগবত ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনো এই গূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে মগ্ন রেখেছেন শ্রীমতী রাধারানী। কি করছেন না, সবসময় কৃষ্ণ যে আনন্দ পাচ্ছেন, এই আনন্দের কারণ হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে সবসময় পরমানন্দে মগ্ন রেখেছেন, তাই তার নাম হচ্ছে রাধা। আবার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সম্পাদিত সমস্ত জীবের সেবা শ্রীকৃষ্ণকে নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি, শ্রীমতী রাধারানী। ভক্ত যা কিছু সেবা করবে, তো রাধারানী ব্যতিরেকে সে কোনো সেবা কৃষ্ণের কাছে পৌঁছাবে না। তাই বৃন্দাবনে কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্যে শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করে থাকেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের অপ্রাকৃত সম্পর্কের সর্বোত্তম তত্ত্ব কলিযুগের বদ্ধ জীবদের প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ মূলত অন্তরঙ্গা হ্লাদিনী শক্তির ক্রিয়া। চৈতন্য মহাপ্রভু মূলত কি করেছেন না, ভক্তি প্রচার করেছেন। তো ভক্তি কিভাবে প্রচারিত হবে না, ভক্তি এই হ্লাদিনী শক্তি ব্যক্তিরকে কেউ ভক্তি লাভ করতে পারে না। কেউ ভক্তি পাওয়া মানে কি, ভক্তি পাওয়া মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কোন জীবের হৃদয়ে এই হ্লাদিনী শক্তি সঞ্চারিত করবে, তখনই তার ভক্তি শুরু হবে। অন্যথা এই জীব, তটস্থ শক্তির জীব, সে কখনোই ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি আচরণ করতে পারে না, সে কখনোই ভগবানকে সেবা নিবেদন করতে পারে না। যেহেতু ভগবান কৃষ্ণ তিনি আত্মারাম, তিনি স্বশক্তি এক সহায়ক, স্বশক্তি এক সহায়ক মানে সে শক্তির সাহায্য নেবে, ভগবান অন্য কারোর সাহায্য নেবে না, ভগবানকে আর কেউ আনন্দ দিতে পারে না, তাকে স্বশক্তি সহায় তার স্বশক্তি তাকে সাহায্য করবে। তিনি হচ্ছেন আত্মারাম। ঠিক যেভাবে একটা লোহাকে যদি আগুনে রাখা হয় তো লোহার মধ্যে আগুনের গুণ প্রকাশিত হবে, ঠিক সেইভাবে ভগবানের রাধিনী শক্তি যখন জীবে ভগবান নিক্ষেপ করবেন তখন এই জীবাত্মা ভগবানের রাধিনী শক্তির সংস্পর্শে এসে তদাত্মকতা প্রাপ্ত হবে। যেরকম ঠিক লোহা আগুনের সংস্পর্শে এসে আগুনের গুণগুলি লোহার মধ্যে সঞ্চারিত হয়, ঠিক তখন তদ্রূপ ঠিক কি হবে না, এই রাধিনী শক্তির গুণগুলি এসে এই জীবাত্মার মধ্যে সঞ্চারিত হবে, তখন এই জীবাত্মা এই ভগবানের সেবা করতে পারবে। তো সে কথা এখানে প্রভুপদ বর্ণনা করছেন যে পূর্ণতত্ত্ব শক্তিমান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ, সেই একই চিত শক্তি কিভাবে বিভিন্ন রূপে তার সন্ধিনী সম্মিত হ্লাদিনী সৎ অংশে সন্ধিনী অর্থাৎ সত্তা বিস্তারিণী, চিত অংশে পূর্ণ জ্ঞানরূপ সম্মিত তত্ত্ব অর্থাৎ কৃষ্ণের স্বরূপ তত্ত্ব, এবং আনন্দাংশে হ্লাদিনী অর্থাৎ স্বরূপ তত্ত্বের আনন্দদায়িনী শক্তি। যারা পুরনো ভক্ত তাদের বুঝতে অসুবিধা নেই, যারা নতুন আসছে তাদের বুঝতে হয়তো একটু কঠিন হচ্ছে এইসব কি কথা বলা হচ্ছে, কিন্তু আমি আগামীকালকে এইসব কথা যখন পরবর্তী পয়ার অনুবাদের মধ্যে বুঝাবো এগুলো আরও সুস্পষ্ট হয়ে উঠবে। তো এই সন্ধিনী সম্মিত হ্লাদিনী এই তত্ত্ব আমাদের শুনতে হবে। এগুলো শুনবে কেন না, এই তত্ত্ব জানলেই রাধারানী কে তার স্বরূপটি আমরা বুঝতে পারবো। তো সেই জন্য এখানে এই শ্লোকের পয়ার অনুবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন যে সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আশাদূতের দোহে হেলা হইলা এক ঠাই। তো সেই দুই তত্ত্ব রাধা আর কৃষ্ণ তিনি কি করছেন না, এই চৈতন্য রূপ তিনি ধারণ করেছেন। তো এখানে বলা হচ্ছে তো এই রাধারানী কে, এই রাধারানী হচ্ছেন রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি হ্লাদিনী নাম যার। স্বরূপ শক্তি মানে কি, মানে ভগবানের স্বরূপে ভগবানের ভিতরে যে শক্তি রয়েছে তার নিজস্ব শক্তি, যেন জড় জগৎটি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, আর অন্তরঙ্গা শক্তিকে বলা হচ্ছে স্বরূপ শক্তি, তাকে বলা হয় চিৎ শক্তি, স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি। তো এই রাধারানীকে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ প্রেম, তো কৃষ্ণ প্রেমের চরম পরিণতি তাকে বলা হচ্ছে কি না স্বরূপ শক্তি। তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে হ্লাদিনী শক্তি, এই হ্লাদিনী শক্তি বর্ণনার আগে এখানে সন্ধিনী শক্তি আর সম্মিত শক্তির কথা বলা হচ্ছে। তো ভগবত শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ। তো রাধারানীর কথা বলতে গিয়ে এই সন্ধিনী শক্তি সম্মিত শক্তির কথা কেন বলতে হবে না, এই জন্য বলতে হবে যে রাধারানীতে যে হ্লাদিনী শক্তি তা মানে নয় যে সন্ধিনী শক্তি সম্মিত শক্তি নেই, তার মধ্যে হ্লাদিনী শক্তি সঙ্গে সঙ্গে সম্মিত শক্তি আর সন্ধিনী শক্তি আছে, কিন্তু হ্লাদিনী শক্তি বিকাশ তার মধ্যে বেশি আছে, সন্ধিনী সম্মিত কম আছে। ঠিক যেভাবে আমরা জানি এই জড় জগতে তিনটে গুণ কাজ করে, কেউ সত্যগুণী লোক আছে তার মানে না যে তার মধ্যে শুধু সত্যগুণ আছে, তার মধ্যে কিছু রজগুণ তমগুণও আছে, ঠিক সেরকম রাধারানীর মধ্যে কি সন্ধিনী শক্তি সম্মিত শক্তিও রয়েছে। কেন রয়েছে না, এই শক্তির প্রয়োজন আছে। হ্লাদিনী শক্তি মানে যে ভগবানকে আহ্লাদিত করায়, যে আনন্দ প্রদান করায়। তো সন্ধিনী শক্তির কাজ কি, সম্মিত শক্তির কাজ কি, এই কাজের রাধারানীতে কি প্রয়োজন রয়েছে যার জন্য তার মধ্যে সন্ধিনী শক্তি সম্মিত শক্তি থাকবে, তাই জন্য তিনি এই সন্ধিনী শক্তি বর্ণনা করছেন। এই বিষ্ণু পুরাণে এই সন্ধিনী শক্তি সম্মিত শক্তি হ্লাদিনী শক্তির কথা বলা হয়েছে। এখান থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বরূপ দামোদর যা কিছু বলেছেন তো বিভিন্ন শ্লোক দিয়ে বুঝাবেন যে সন্ধিন সমিত কথা এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের কথা নয়, এটি বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে। হ্লাদিনী সন্ধিনি সমিত যাকে সর্বসংস্থিত হ্লাদয়ত আপকারী মিশ্রা তৈন গুণ বর্জিতে। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়, হ্লাদিনী সন্ধিনী এবং সম্মিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। এই অন্তরঙ্গা শক্তির তিনটি বৃত্তি রয়েছে, হ্লাদিনী সন্ধিনী সম্মিত। তাই এখানে বলা আছে যে হ্লাদিনী সন্ধিনী সম্মিত এই শক্তি এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। তো জড় প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এবং দুইয়ের মিশ্রণ তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড় গুণ বর্জিত। তো এটা ভগবানের স্বরূপের মধ্যে থাকে না, কি স্বরূপের মধ্যে কি থাকে? এই হ্লাদিনী সন্ধিনী সম্মিত। তো শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের শক্তি আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। তো আমরা তো জানি যে শক্তির কোনো রূপ থাকে না, শক্তি ইলেকট্রিক কারেন্ট একটা শক্তি, তার কোনো রূপ আছে? হ্যাঁ, শক্তির কোনো রূপ থাকে না। তো এখানে দেখা যায় রাধারানীর একটি রূপ আছে। তাহলে আমরা কী করে বুঝবো যে রাধারানী যে ভগবানের শক্তি? তো সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে যে এটা তার মধ্যে, কৃষ্ণের মধ্যে রয়েছে, কৃষ্ণের স্বরূপের মধ্যে শক্তি রয়েছে, তখন এটা অমূর্ত অবস্থায় রয়েছে। শক্তি দুই প্রকারের আছে, এটা মূর্ত আর এটি হচ্ছে অমূর্ত। যখন এই শক্তি কৃষ্ণের শরীরের মধ্যে রয়েছে তখন সে অমূর্তভাবে রয়েছে, আর সেই শক্তির অধিষ্ঠাত্রী দেবতা রূপে শ্রীমতী রাধারানী রূপ তিনি ধারণ করেছেন। হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ বা চরম পরিণতি হচ্ছে শ্রীমতী রাধারানী। ঠিক যেভাবে এই সন্ধিনী শক্তি যে ভগবানকে, ভগবানের সত্য বা ভগবানকে ধারণ করে, সম্মিত শক্তি যে ভগবানকে বুঝিয়ে দিয়ে, হ্লাদিনী শক্তি যে ভগবান আনন্দ দেয়, এই সমস্ত শক্তি ভগবানের স্বরূপে তার মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো তার বাইরেও রয়েছে। বাইরে কি করছে না, বিভিন্ন রূপ ধারণ করে রয়েছে, মূর্ত বিগ্রহ প্রকাশ করেছে, কিন্তু ভিতরে অমূর্তভাবে রয়েছে। তো এই সন্ধিনী শক্তির ক্রিয়া কি, সম্মিত শক্তির ক্রিয়া কি, সেটি এখানে বোঝানো হচ্ছে। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্ত্ব নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। এই সন্ধিনীর সার হচ্ছে কি না, শুদ্ধ সত্ত্ব। আমরা জন্মাষ্টমীর সময় আলোচনা করেছিলাম যে কিভাবে ভগবান কোথায় প্রকাশিত হন, ভগবানকে কে ধারণ করতে পারে, তিনি কিভাবে নন্দ যশোদা দেবকী বসুদের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। এই শ্লোক আমরা ভাগবত থেকে শুনেছি, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম তত ইয়তে তত্র পুমান অপাবৃত। পুমান মানে সেই পরম পুরুষ ভগবান অপাবৃত, যে সবসময় আবৃত হয়ে রয়েছেন, তিনি অনাবৃত হবেন। কে তাকে অনাবৃত করতে পারবে না, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং, এই বিশুদ্ধ সত্তা। এই বিশুদ্ধ সত্তা যেখানে ভগবান তার লীলা খেলা করবেন, তাই বলা আছে ভগবানের সত্তাকে যে ধরে রাখে, তার ভগবানের অস্তিত্ব যাতে বজায় থাকে, তিনি নিত্য বর্তমান, এটি হচ্ছে তার এই সন্ধিনী শক্তির কাজ। তিনি নিত্য বর্তমান, সবসময় তাকে যে ধরে রেখেছে, পিতামাতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণ শুদ্ধ সত্যের বিকার। যেরকম শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন হ্লাদিনী শক্তির বিকার। হ্লাদিনী শক্তির বিকার কিভাবে আমি পরে বর্ণনা করব। তো ঠিক সেইভাবে এই সন্ধিনী শক্তির সার তত্ত্ব হচ্ছে কি, সার অংশ হচ্ছে শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্যের বিকার হচ্ছে কি না, ভগবানের পিতামাতা, তার স্থান, তার গৃহ, তার শয্যাসন, তার ধাম, চিন্ময়জগতে যা কিছু আমরা দেখি সব কিছু, হ্যাঁ, এই ভগবানের এই সন্ধিনী শক্তির বিকার। এই সন্ধিনী শক্তি যে শক্তি ভগবানের স্বরূপে রয়েছে ভিতরে অমূর্ত ভাবে, সেটি যেন মূর্ত রূপ ধারণ করে, তার সমস্ত বাবা মা, তার গৃহ, তার শয্যা, তার ধাম, তার পরিকর, হ্যাঁ, সেখান থেকে তারা আবির্ভূত হয়। আমি বহু আগে একবার বলছিলাম একদিন ক্লাসে না, যে ভগবান আমরা বর্ণনা পাই, যে ভগবান বিষ্ণু সেই ক্ষীরসাগরে শয়ন করেছেন, তিনি পিতবস্ত্র ধারণ করেছেন, মালা পড়িয়ে আছেন, তখন কেউ প্রশ্ন করতে পারে তিনি খুব সুন্দর রেশম কাপড় পড়িয়ে আছেন, তো ভগবান ক্ষীরসাগরে শুয়েছেন, তো রেশম কাপড় তাকে কোন মেশিনে তৈরি করা হয়েছে, বোনা হয়েছে, কে লোক সে রেশম বৃক্ষ করেছিল, সে কুণ্ডল পড়েছে, সে কুণ্ডলটাকে কোন স্বর্ণকার তৈরি করেছে, সে স্বর্ণকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বানিয়েছে, তো কিভাবে ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণের যখন এগুলো বর্ণনা করা হয়, তো আমরা তো বুঝতে পারি, আর এই সমস্ত মেশিন দিয়ে সোনা সুন্দর সুন্দর কাপড় হচ্ছে, এগুলো তো এবার রিসেন্টলি পাওয়ার লুম দিয়ে তৈরি করা হয়েছে, তো বিভিন্ন প্রকার জিনিস আমরা বর্ণনা করি যে কী করে সেগুলো সে ক্ষীরসাগর সমুদ্রে কে যোগান দেয় সেগুলি, হ্যাঁ, সেগুলো এইরকম যোগান দেওয়া হয় না। যেরকম আমরা মনে করি ভগবান প্রতি এই সমস্ত অবিশ্বাস মনে জাগে, তো এইভাবে ভগবানের শয্যা, তার আসন, তার কাপড়, তার পাদুকা এইভাবে যোগান হয় না। কীভাবে হয় না, তার এই সন্ধিন শক্তি থেকে তারা মূর্ত রূপ, সন্ধিন শক্তির পরিণাম, হ্যাঁ, মূর্ত রূপ তারা ধারণ করে থাকে। তো এইভাবে ভগবান কৃষ্ণর কৃষ্ণের সন্ধিন শক্তির মাধ্যমে তাকে ধারক শক্তি, ধারণা শক্তি বলে, যে সবসময় ভগবানকে ধারণ করে রেখেছে। ভগবানকে কে ধারণ করতে পারে, ভগবানকে কেউ ধারণ করে রাখতে পারে না, সে নিজেকে নিজের শক্তি দ্বারা ধারণ করে রেখেছে, তাই তাকে বলা হচ্ছে স্বশক্তি এক সহায়ক, নিজের শক্তি তাকে সাহায্য করছে। হ্যাঁ, যে আমি এই গ্রন্থটি উঠাচ্ছি তো এটা আমার হাত উঠাচ্ছে, কেউ বলবে ওর হাত উঠাচ্ছে, ও উঠাচ্ছে না, কিন্তু হাতের মধ্যে যে শক্তি আছে এই শক্তিটা আমার শক্তি, আমার শক্তিতে আমি উঠাচ্ছি। তো ভগবান ঠিক সেইভাবে আত্মারাম, ঠিক তদ্রূপ ভগবানের সম্মিত শক্তি, সম্মিত শক্তির মাধ্যমে কি হচ্ছে, এই সম্মিত শক্তির মাধ্যমে ভগবান সব কিছু জানতে পারছে। ভগবান যে সর্বজ্ঞ, এই সর্বজ্ঞ হচ্ছে কি করে, তাকে কেউ যেন বলে দিচ্ছে না, তাকে কেউ যেন পড়াচ্ছে না, তাকে কেউ যেন জ্ঞান দিচ্ছে না, বরঞ্চ তার এই যে শক্তি আছে তার স্বরূপের মধ্যে, তার মধ্যে সে সব কিছু জানতে পারছে, শুধু সব কিছু জানতে পারছে তা নয়, আর সব কিছু ভুলেও যাচ্ছে। ভগবান সময় সময় কিছু ভুলেও যান, কিছু মনেও করেন, তো তার ভুলে যাওয়া, তার মনে করা, এই দুটোই এই সম্মিত শক্তির মাধ্যমে হয়ে থাকে। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান, সম্মিতের জ্ঞান, হ্যাঁ, সম্মিতের সার, কৃষ্ণ যে ভগবান, ভক্তরা যে ভগবানকে জানছে, তো ভগবানকে কিভাবে জানবে, না সম্মিত জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানবে। তো যেরকম সন্ধিন শক্তির রূপ আছে তার পিতা মাতা শয্যা গৃহ, সেরকম সম্মিত শক্তির রূপ কি না বেদ বেদান্ত উপনিষদ, এই সমস্ত হচ্ছে সম্মিত শক্তির, হ্যাঁ, বিভিন্ন রূপ। তো আগামীকালকে আমরা এই হ্রাদিন শক্তি, এই হ্রাদিন শক্তি কিভাবে প্রেম থেকে শুরু হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, আর এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরাণী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি, হ্যাঁ, সেটা আমরা আগামীকালকে পাঠ করে বুঝব। আর এটাকে যদি ভালো করে তোমরা বুঝতে চাও, যেগুলি আজকে আমি পাঠ করলাম এগুলি সব কিছু চতুর্থ অধ্যায় বর্ণনা করা হয়েছে, তোমরা ঘরে গিয়ে পড়তে পারো, আর আগামীকালকে আর যে শ্লোকগুলি বর্ণনা করবো আগের থেকে পড়লে আরও বুঝতে সুবিধা হবে। তো আগামীকালকে থেকে আমরা এই হাদিন শক্তির কথা আলোচনা করব। জয় শ্রীমতী রাধারাণী কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।